لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك.
الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. مدني چنل درشق سلطة وبيتر جلحش ماشير شروط حاجي درنية ایک بشيش پروگرام دارا بحي کنشتان حاجي در گوٹنا بولي এই পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা বিভিন্ন বিষয় নিয়ে এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। আজকেও আমরা মদিনা শরীফের আদব সম্পর্কে ইনশাআল্লাহ শুনব। এর আগে আমরা দরুদ শরীফ ফজিলত শুনে নিই, যাতে আমাদের অন্তরে দরুদ শরীফের মহব্বত, এবং মহব্বত যখন হবে এটা আদায় করার, আমল করার জজ্বা অনুপ্রেরণা আমাদের অন্তরে আসবে। আর দরুদ শরীফ যখন আমরা পড়তে থাকবো, আমাদের প্রতিটা আমল প্রতিটা কাজ এর মধ্যে আল্লাহ তাআলা অগণিত অফুরন্ত বরকত দান করবেন। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া বালাগাত নি সালাতুহু ওয়া সাল্লাইতু আলাইহি। আল্লাহ তাআলার মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর দরুদ শরীফ পাঠ করে তার ওই দরুদ শরীফ আমার নিকট পৌঁছে যায় এবং আমি তার জন্য মাগফিরাতের জন্য দোয়া করে থাকি। ওয়া কুতিবাত লাহু সিওয়া যালিকা আশরু হাসানাত, এগুলি তো রয়েছে। আল্লাহ তাআলা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তার দরুদ শরীফ পাঠ করার সাথে সাথে সেটা আমার কাছে পৌঁছে যায়, আমি তার মাগফিরাতের জন্য দোয়া করি। এটা ছাড়াও তার জন্য স্পেশালভাবে তার আমলনামায় দশটি নেকি লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ, দরুদ শরীফের কেমন বরকত ফজিলত! আল্লাহ তাআলা আমাদেরকে দরুদ শরীফের দিওয়ানা বানিয়ে দিক, দরুদ শরীফ পাঠ করার এমন জজ্বা দান করুক যাতে আমাদের আফসোস হয় যে কোনো মুহূর্ত যদি দরুদ শরীফ পাঠ করা ছাড়া থাকে, আমরা যেন ওই মুহূর্তের জন্য যেন আফসোস করি। আল্লাহ তাআলা আমাকেও দান করুক, আপনাদেরকেও দান করুক। দরুদ শরীফ অনেক বড় ইবাদত, যেটা অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলার দরবারে কবুল হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করা এবং এর বরকত ফজিলত অর্জন করার তৌফিক নসিব করুন। একবার দরুদ শরীফ আদায় করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা গত পর্ব শুনে আসছি মদিনা শরীফের ব্যাপারে। মদিনা শরীফ যেহেতু হজের মৌসুম, হাজিরা অনেক কাঙ্ক্ষিত সফর, যে সফরের জন্য মুসলমান যার অন্তরে ইমানি জজ্বা রয়েছে, সে যখনই হাত উঠায় তার একটা আল্লাহ তাআলার দরবারে দোয়া হয় তাকে আল্লাহ মদিনা না দেখে আমাদেরকে মৃত্যু দিও না, আল্লাহ আমাদেরকে হজ্জে মবরু নসিব করে দাও। এটা তো সবাই দোয়া করে, কিন্তু আল্লাহ তাআলা কিছু মানুষের উপর হস্ত ফরজ করে দিয়েছেন, তাদেরকে অবশ্যই সেই সফর করতে হয়, কারণ এটা ইসলামের অন্যতম একটা স্তম্ভ। কিন্তু যারা হজ করার জন্য প্রস্তুতি নেয়, তাদের জন্য জরুরি বিষয় হচ্ছে হজ যাদের উপর ফরজ হয়েছে তাদের জন্য ফরজ হচ্ছে যে হজের আহকামগুলো শেখা, হজের যে মাসআলাগুলো রয়েছে এগুলো শেখাও তাদের জন্য ফরজ। যে হজের জন্য আমি সব কিছু করলাম, অ্যারেঞ্জ ট্রাভেল এজেন্সির সাথে হজ কাফেলা সব কিছু করলাম, কিন্তু হজ সম্পর্কিত যে মাসআলা, হজের ফরায়েজ কী, হজের ওয়াজিবাতগুলো কী, কী করলে সেখানে দম দিতে হয়, কাফফারা দিতে হয়, এগুলো জানা, কীভাবে হজের আহকামগুলো সুচারুরূপে করা যায়, এগুলি সব কিছু শেখা একজন মুসলমানের জন্য, যে যার উপর হজ ফরজ হয়েছে হজে যাবে তার জন্য এটা অত্যন্ত জরুরি। তো যারা এই গুরুত্বকে অনুধাবন করে হজের আহকাম মশালাগুলো শিখতে যায়, সেখানে এমন কোনো মশালা এরকম নাই যেখানে যে হজের একটা অঙ্গ হচ্ছে মদিনা শরীফে সফর করা, যে হজের একটা অংশ হচ্ছে কি মদিনা শরীফে জিয়ারত করতে যেতে হবে। দেখেন এটা কত হিকমতপূর্ণ, কত একটা তত্ত্বপূর্ণ বিষয় যে এটাকে হজের অংশ করে দেয়া হয় নাই, যেটারও যার ওসিলায় আমরা হজ পেয়েছি, যে কাবা ঘর পবিত্র খানে কাবা যেটা মূর্তি দ্বারা ভর্তি ছিল, যেখানে শিরিক হতো, সে যার মাধ্যমে এটা পুত পবিত্র হয়েছে, যার মাধ্যমে পবিত্র হেরাম শরীফ যেখানে অমুসলিমদের প্রবেশ নিষেধাজ্ঞা এসেছে যার মাধ্যমে হয়েছে, ওনার দরবারে যাওয়ার ব্যাপারে সেটাকে মোস্তাহাব অথবা নফলের মধ্যে রেখে দিয়েছে, যাতে একজন আশিক তার অন্তর থেকে যেন আমাকে ফরজ করে দেওয়া হয়েছে সেই জন্য যাওয়া নয়, যে যার এহসান করেছে, যে আমাদের উপর এত বড় এহসান করেছে, হজের মতো এত একটা মহা ইবাদত আমাদেরকে যার মাধ্যমে আমরা পেয়েছি, তার এহসান পালন করার জন্য আমাকে যদিও বাধ্য করা না হয়, আমার উপর ফরজ করা না হয়, আমাকে সেখানে যেতেই হবে, এবং সেটার ব্যাপারে যদিও আমাদেরকে শরীরভাবে বাধ্যবাধকতা করা হয় নাই, কিন্তু সেখানে না গেলে আমার হজ, আমার যাবতীয় সফর যার যেখানে গেলে যেখান থেকে নিয়ামত সমূহ বণ্টন হয়, আল্লাহ তাআলা দান করেন আমি সব কিছু বণ্টন করি, তার কাছে যাওয়া না হয়, তাহলে সেটা একটা নিমুখ হারামে ছাড়া আর কি হতে পারে। সাথে সাথে আশেকান রসুল তো তাদের বিশ্বাস হচ্ছে আমাদের মূল সফর হচ্ছে মদিনার সফর, এবং এই সফরের ওসিলায় আল্লাহ তাআলা হজের তৌফিক আল্লাহ তাআলা দিয়ে দেন। মূলত তারা নিয়ত করে যান মদিনা শরীফে প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজিরি, এটাই হচ্ছে আমার মূল সফরের মূল উদ্দেশ্য। কিন্তু আমার প্রাণপ্রিয় ইসলাম ভাইয়েরা, সেই সফর যেখানে সব কিছুই পাওয়া যায়, যেখানে আল্লাহ তাআলা সকালে 70,000 সন্ধ্যায় 70,000 ফেরেশতা যার যে রজা শরীফের জিয়ারতের জন্য আসে, যেখানে হরহ রহমত বর্ষণ হয়, যিনি রহমতুল্লিল আলামিন, যাকে আল্লাহ তাআলা নিজের হাবিব বানিয়েছেন, পুরো দুনিয়া আল্লাহ তাআলা সন্তুষ্টি চান, আর আল্লাহ তাআলা বলেন ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, হে মাহবুব আমি আপনাকে এমনভাবে দান করবো আপনি রাজি হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন। আজ আমরা পবিত্র খানে কাবার দিকে মুখ করে নামাজ পড়ি, সেটা আপন মাহবুব এর সন্তুষ্টি মোতাবেকে কেবলাকে কেবলা বানানো হয়েছে, ফালা নুয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আপনি ওদিকেই ফিরে যান যেদিকে আপনার সন্তুষ্টি রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির স্থানে হচ্ছে আমাদের কেবলা, ওইদিকে আমরা নামাজ পড়ছি। তো সেই দরবার এর তো আদব তো কিছু রয়েছে, তো আল্লাহ তাআলা ওখানকার ওই স্থানের যেটা অত্যন্ত মহামর্যাদাময়, ওলামায়ে কেরাম লিখেছেন আরশ মোয়াল্লায় সেটা কত বড়, যেখানে আল্লাহ তাআলার আরশ এটার মকাম অনেক উঁচু, কিন্তু রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রওজা শরীফের যে স্থানের মধ্যে আরাম করছেন, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক যে মাটির সাথে লাগা রয়েছে ওই জায়গাটা আরশের চেয়ে উত্তম, এত পবিত্র জায়গা, এত সম্মানিত জায়গা, সেটার ইজ্জত সেটার আদব কতটুকু হওয়া দরকার, সেটা মহান রব আমাদেরকে বিভিন্নভাবে আয়াতের মাধ্যমে আমাদেরকে সেটার রক্ষার প্রতি আমাদেরকে তাকিদ দিয়েছেন। রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববী এবং রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারের আদব, সেই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে পাকে আয়াত নাজিল করে দিয়েছেন যে সেখানে আওয়াজ কীভাবে করতে হবে, রসুলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কীভাবে আহ্বান করবে, এ ব্যাপারে আল্লাহ তাআলা কোনো কোনো সাহাবায়ে কেরাম বা এ আদব সম্পর্কে সামান্যতম ত্রুটি করার কারণে, সামান্যতম সেখানে আদবের প্রতি খেয়াল না রাখার কারণে আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাজিল করে দিয়েছেন। তো যেমন আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে সূরা হুজরাতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দূনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, নিশ্চয় ও সমস্ত লোক যারা আপন কণ্ঠস্বরকে নিচু রাখে আল্লাহ রসুলের নিকট তারা হচ্ছে ওই সব লোক যাদের অন্তরকে আল্লাহ তাআলা তাকওয়া অর্থাৎ খোদা বিরোধার জন্য বাছাই করে নিয়েছেন, তাদের জন্য পুরস্কার রয়েছে। কী পুরস্কার? তাদের জন্য ক্ষমা ও মহা প্রতিদান রয়েছে। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবার এমন, আমরা তাকওয়ার সংজ্ঞা শুনেছি যে আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য যে কোরআনে পাক আল্লাহ তাআলা নাজিল করেছেন, আমরা কোরআনে পাক শুরু করতেই সেখানে আমরা পড়ি দালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন, যারা আল্লাহ তাআলাকে ভয় করে খোদা বিরু, আল্লাহ তাআলাকে ভয় করবে, যে আল্লাহ তাআলার হুকুম আহকাম পালন করবে, আল্লাহ তাআলা নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকবে। কিন্তু এখানে বলা হচ্ছে যারা রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আদবের জন্য, যাতে আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আওয়াজ বড় হয়ে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেয়ে যায়, এমন আওয়াজ যারা করবে না, কণ্ঠস্বরকে নিচু রাখবে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তাজিম যেখানে, সেই তাজিমকে তাকওয়া এবং সেটাকে অন্তরের তাকওয়া বলা হয়েছে, যে আল্লাহ তাআলা তাদের কলবকে, যেটা মানুষের দেহের বাসা বলা হয়, পুরো শরীর এটা হচ্ছে এর মধ্যে একটা গোস্তের টুকরা রয়েছে যার নাম কলব, এটা ঠিক থাকলে পুরো শরীর ঠিক হয়ে যায়, সেই কলবের তাকওয়া যেটা অন্তরের তাকওয়া। অনেক অনেক মুত্তাকি পরহেজগারিতা আমরা তো অনেক সময় দেখাতে পারি, পাগড়ি পরলাম, সুন্দর চেহারা, দাড়ি, টুপি, আমরা হাতে তসবি, বাস আমাদেরকে দেখতে তো অনেক মুত্তাকি লাগে, আসল তাকওয়া হচ্ছে কলবের মধ্যে। তো আল্লাহ তাআলা এই কলবের তাকওয়া, এই কলবকে তাকওয়ার জন্য নির্বাচিত করেছেন কাদেরকে, যারা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারের আদবের প্রতি, তাজিমের প্রতি খেয়াল রেখেছে, নিজের কণ্ঠস্বরকে নিচে রেখেছে। আর যারা এটা করে নাই তাদের ব্যাপারে কি বলছেন শুনেন, তাই ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ইউনাদূনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন, নিশ্চয় ওসব লোক যারা আপনাকে হুজরাসমূহের বাইরে থেকে ডাকে আহ্বান করে, তাদের অধিকাংশই নির্বুদ, লা ইয়াকিলুন, যাদের আকল নাই, যাদের বিবেক বুদ্ধি নাই। আমরা অনেক সময় অনেকে কাজ ত্রুটিপূর্ণ কাজ করলে তারা যদি যেরকম করা দরকার সেরকম কাজ না করে, তা আমরা তিরস্কারমূলক তাদেরকে বলে বেকুফ, কিছুই বুঝো না। আল্লাহ এটা আমরা বললে তো এক কথা, কিন্তু খালেক কায়নাত, আপনারা আমার সৃষ্টিকর্তা, আল্লাহ রসুলের দরবারে আদব একটু কম হওয়ার কারণে এসেছেন, ডাক দিয়েছেন। আমরা অনেক সময় যাই কাউকে ডাক দিকে, আছেন অমুক, রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি হুজরা শরীফের মধ্যে বাইরে থেকে, রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইরে থেকে আহ্বান করলো জোরে। এটা যারা করেছেন তাদেরকে বিবেকহীন বলা হয়েছে, বেকুফ বলা হয়েছে, তাদের অধিকাংশ নির্বুদ বলা হয়েছে। সুতরাং এই জায়গার আদব কতটুকু, সামান্যতম বেখেয়ালি অমনোযোগিতাকে আল্লাহ তাআলা সেটা সহ্য করেননি, এখানে আদব সম্মুখে আমাদেরকে বলে দিয়েছেন। তো আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, হাজিরা কেউ হয়তো যাদের ফ্লাইট আগে হয়ে গিয়েছে, তারা অনেকেই মদিনা শরীফ ঘুরে চলে এসেছেন, আল্লাহ তাআলা সবার হাজিরকে কবুল করুন, আমাদেরকেও নসিব করুন। অনেকে আছে হজ করার পর মদিনা শরীফে যাবেন, যাদের সৌভাগ্য নসিব হয় এই অনুষ্ঠান দেখার, অথবা আমরা যারা যেতে পারি নাই হয়তো কারো উমরা নসিব হয়ে যাবে, অথবা মদিনার সফর নসিব হয়ে যাবে, আমরা এই বিষয়গুলোর দিকে আমরা খেয়াল রাখবো, যে আমি যতই ইবাদত করি না কেন, ওই দরবারে সামান্যতম বেয়াদবি আমার জীবনের সমস্ত আমলগুলোকে বরবাদ করে দিতে পারে। তো আমার প্রাণপ্রিয় ইসলাম ভাইয়েরা এবং মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, এই জায়গার আদবের প্রতি কোরআনে পাকের আয়াত তো নাজিল হয়েছে, সাহাবায়ে কেরামকে তাগাদা দেওয়া হয়েছে, সতর্ক করা হয়েছে, যারা আশিকান রসুল, যারা আল্লাহ তাআলার প্রিয় মাহবুব বান্দাগণ, যাদের পূর্বে হাজিরি হয়েছে, যারা হজ করার সৌভাগ্য নসিব হয়েছিল, তারা এই মহান সত্তাগণ কীভাবে সেখানে আদব করেছেন, কীভাবে সম্মান দেখিয়েছেন, কীভাবে সেখানে জিয়ারতের জন্য গেছেন, আমরা ইনশাআল্লাহ শুনব এবং আমাদের অন্তরকে জীবিত রাখবো। যাতে আমরা ওই তাজিম, ওই এহতেরাম, ওই আদব যদি আমরা রক্ষা করতে পারি, তাহলে হাকিকি তাকোয়া, মুত্তাকি যাকে বলা হয়, ওই তাকোয়া আমাদের নসিব হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাকেও নসিব করুন। চার মাজহাব, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। ইসলাম, আমরা যারা মুসলিম রয়েছি, আমরা এই চার মাজহাবের অন্তর্ভুক্ত, পৃথিবীর মানুষ এই চার মাজহাবের অন্তর্ভুক্ত। কেউ ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তালাকে ইমাম মানে এবং ওনার মাসালা অনুযায়ী নিজের যে নামাজ ইত্যাদি পালন করে থাকেন। অনুরূপভাবে মালিকি মাজহাবের ইমাম, ওনার অনেক কোটি কোটি মানুষ ওনাকে অনুসরণ করে থাকেন। হযরত সৈয়দ ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি, উনি অনেক উঁচু মাপের আশিক রসুল ছিলেন, অনেক উঁচু মাপের। এখানে প্রাসঙ্গিক ক্রমে একটি কথা আপনাদেরকে উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে বলতে পারেন ইসলাম এক, অনেকেই অনেক ওয়াসওয়াসা দেয় আমাদেরকে যখন বিভিন্ন জায়গায় নেকির দাওয়াত দিতে যায়। তো যেহেতু সুযোগ এসেছে যে মিডিয়ার মাধ্যমে সবাই শুনতে পাবেন, যে অনেকের মনে ওয়াসওয়াসা দেয় ইসলাম এক, আমরা কেন হানাফি, শাফি, মালিক তিন ভাগ চার ভাগে বিভক্ত হব, আমরা কি পাট পাট হয়ে যাচ্ছি না? আমি আপনাদেরকে বলছি, এই মুহূর্তে আমি হানাফি মাজহাবের অনুসারী, কিন্তু আমি মেসাল দিচ্ছি ইমাম মালিক রহমতুল্লাহ তাআলার। ওনার সাথে আমাদের দুশ্মনী থাকলে ওনার নাম নিতাম, যার সাথে মত পার্থক্য থাকে তার নাম কেউ নেয় না। শাফি, মালিকি, হাম্বলি, আমরা যে চার মাজহাব আছি, এদের মধ্যে কয়েকটি মাসালা নিয়ে পার্থক্য রয়েছে, কিন্তু দুশ্মনী নাই। আমাদের আকিদা আহলে সুন্নাত ওয়াল জামাত আকিদার মধ্যে কোনো পার্থক্য নাই, শুধুমাত্র কয়েকটা মাসআলা নিয়ে আমাদের পার্থক্য, সেটা মনে রাখবেন। দুশ্মনী নয়, এটা ইসলামের মধ্যে মত পার্থক্য নয়, এটা ইখতিলাফের রায়, এটা হবে, এটা উম্মতের জন্য রহমত, এটা মত পার্থক্য। মত পার্থক্য ওটাই, একে অপরের সাথে শত্রুতা থাকা, একে অপরকে দূরে ঠেলে দেওয়া, মুসলমান পাট পাট হয়ে যাওয়া, আকিদার মধ্যে ফরক থাকতে পারে না, এগুলি হচ্ছে আকিদার ব্যাপারে কোনো কারোর সাথে কম্প্রোমাইজ নাই। যে প্রাসঙ্গিক কারণ বললাম, যে ইমাম মালিক রহমতুল্লাহ ঘটনা যখন আসলো, আমরা মালিকি মাজহাব না হওয়া সত্ত্বেও ওনার মেসাল আমরা আনছি, কেন? ওনাকে আমরা ভালোবাসি। ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি, ইনি এমন উঁচু মাপের আশিক রসুল ছিলেন, উনি মদিনা শরীফে অবস্থান করেছেন এবং যতদিন অবস্থান করেছেন মদিনা শরীফের অলি গলিতে উনি চলাফেরা করেছেন, কিন্তু কখনো জুতা পরেন নাই। আচ্ছা, বলতে পারেন উনি এটা কোন হাদিসে পেয়েছেন? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা মদিনা শরীফে যাবে কখনো জুতা পরবে না। উনি এটা কি কোন দলিল দেখে সেটা করলেন? যদি সেটা সেরকম হয়, যারা মদিনা শরীফে, সবাইকে জুতা ছাড়া চলতে হবে, অনেকের পক্ষে সম্ভব না। যারা আশেক তারা পারে, যারা আশেক এখনও জুতা ছাড়া চলে, সেখানে যে রাস্তাগুলো আছে গরমে পা পুড়ে যায়, এরপরও চলতে পারে, কিন্তু এটা সবার জন্য তো সম্ভব নয়। আর কেউ যদি জুতা পরে চলে তার জন্য অপরাধও নয়। কিন্তু একটা জিনিস আছে যেটা সব কিছু দলিল নয়, একটা ইশক মহব্বতের ব্যাপার রয়েছে, ইজ্জত এহতেরামের ব্যাপার রয়েছে। এগুলি আল্লাহ এবং রসুল যাকে নসিব করেন, আল্লাহ তাআলা দয়া যার উপর, সে তার অন্তরে এই আদব এহতেরাম এটা অন্তর থেকে আসে, এটা হচ্ছে অন্তরে তাকওয়ার নাম। ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা ওনাকে কোটি কোটি ওনার অনুসারে, উনি মদিনার অলিতে গলিতে কখনো জুতা পরতেন না। হযরত সাইয়্যিদুনা মুসান্না ইবনে সাঈদ রহমতুল্লাহ তাআলা বর্ণনা করেন, হযরত সাইয়্যিদুনা ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা বলতেন, এমন কোনো রাতই অতিবাহিত হয়নি যে রাতে আমি হুজুর পূর্ণুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করি। সুবহানাল্লাহ, কত উঁচু পর্যায়ের আশিক রসুল এবং আল্লাহ রসুলের দয়া ওনার উপর ছিল। প্রতি রাতে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভে উনি ধন্য হয়েছেন। এবং ওনার আরও আদব দেখুন, হযরত সাইয়্যিদুনা ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমি মদিনা শরীফে জাদাহাল্লাহু শারাফা ওয়া তাআজিমা, হযরত সাইয়যিদুনা ইমাম মালিক রহমতুল্লাহ তাআলার দরজায় খোরাসান কিংবা মিশরের ঘোড়া বাঁধা অবস্থায় দেখলাম, যা তাকে উপহার স্বরূপ কেউ দান করেছিল। এত উন্নত জাতের ঘোড়া এর আগে আমি কখনো দেখিনি। আমি বললাম, ঘোড়াগুলো তো কত উন্নত মানের। তিনি বললেন, এগুলো সব আমি আপনাকে উপহার দিয়ে দিলাম। কথা বলার সাথে সাথে আমি বললাম, একটা ঘোড়া তো আপনি নিজের জন্য রাখেন, আপনি নিজে ব্যবহারের জন্য দেখিয়ে দিয়ে যাবেন, তখন তিনি কি উত্তর দিলেন, যে আল্লাহ তাআলার প্রতি আমার লজ্জা অনুভব হয় যে এই বরকতময় এই সম্মানজনক পবিত্র জমিনকে আমার ঘোড়ার খুর দ্বারা প্রতিদ্বন্দ্বিত করতে এটা আমার লজ্জা বোধ হয়, এটা আমি কীভাবে করতে পারি যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জমিন নিয়ে হেঁটেছেন, রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলী কদম মুবারক যেখানে পড়েছে সেখানে আমার আমি ঘোড়ার উপর উঠব আর আমার যে ঘোড়ার উপর উঠেছি সেটার পা সেটার খুর দ্বারা সেটা পদদলিত হবে, সেটা আমার মন মানে না, আমার লজ্জা অনুভূত হয় যে জমিনে আমার প্রিয় রসুল মা আমেনার বাগানের সুবাসিত ফুল রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লাম এখানে বিদ্যমান রয়েছে। তো ওনারা কত আদব করেছেন আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা। এভাবে মদিনা মুনাব্বারা জাদ আল্লাহ শরফ মাতা আজিমা এটা এমন একটা জায়গা, সেখানে আমরা যদি হজে যাই হজের আহকামগুলো পালন করার জন্য উমরার আহকামগুলো পালন করার জন্য, কেউ যদি হারাম শরীফ অর্থাৎ মিকাত যেটা রয়েছে ওই মিকাত অতিক্রম করার জন্য হারাম পরেই এক সেখানে প্রবেশ অবশ্যই অবশ্যই প্রবেশ করতে হবে, কেউ যদি এহরাম না পরে যদি প্রবেশ করে তার উপর কাফফারা অর্থাৎ দম ওয়াজিব হয়ে যায়, যে দুইটা কাপড় এবং উমরা অথবা হজের নিয়ত করে সেখানে এহরাম যেটাকে বলা হয় সেটা পরিধান করে নিয়ত করে সেখানে প্রবেশ করতে হয়। হজ এবং উমরার জন্য এহরাম শর্ত, কিন্তু মদিনা মুনাব্বারা আপনি যাবেন আপনার সফর হবে সেখানে কোন পোশাক নিয়ে যাবেন? হাজিদের জন্য দুটি পোশাক, একটা পরনের একটা শরীরে চাদর যেটা সেটা, এই দুটা সবাই পরে থাকে, তাদেরকে দেখলে বোঝা যায় এটা হাজিরা যাচ্ছে। কিন্তু মদিনা শরীরে স্পেশাল কোনো পোশাক কোনো হাকাম নেই, সেখানে আসল পোশাক হচ্ছে ইশক মোহাম্মত তাজিম, এটাই হচ্ছে আসল পোশাক। যদি মদিনা শরীফ যেতে হয় সর্বপ্রথম অন্তরের মধ্যে অন্তরকে ওদিকে ঝুঁকিয়ে দিতে হবে যে আমি কোন জায়গায় যাচ্ছি, যেখান থেকে পুরো দুনিয়ার আল্লাহ তাআলার রহমত নাজিল হচ্ছে সেখান থেকে চারদিকে বণ্টন হচ্ছে। যিনি কাসেমে নিয়ামত, যিনি রসুলে পাক, যিনি আল্লাহ তাআলার প্রিয় হাবিব, যেখানে সামান্যতম বেয়াদবি জীবনের সমস্ত আমলগুলোকে বিনষ্ট করে দেয়, আবার তাজিম নিয়ে যেতে বলে সমস্ত নিয়ামত সেখান থেকে নিয়ে আসা যায়, এমন রসুলের দরবারে রাহমতুল আলমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন যাওয়ার জন্য প্রস্তুতি হয় তখন আগে থেকেই দুনিয়ার সমস্ত চিন্তা, দুনিয়ার সমস্ত পেরেশানি, দুনিয়ার সমস্ত ভাবনাকে দূর করে দিয়ে একটাই চিন্তা একটাই ভয় এটা থাকা থাকতে হবে রাখতে হবে, না জানি কোন কোনো বেয়াদবির কারণে আমার জীবনের সমস্ত আমল বরবাদ না হয়ে যায়, এমন যেন না হয় আমি অত কষ্ট করে এত টাকা এত পরিশ্রম করে আসলাম সামান্যতম বেয়াদবির কারণে সব নষ্ট হয়ে যাবে, আবার এতটুকু আশা নিয়েও যাওয়া চাই যে আমি এমন দরবারে যাচ্ছি যিনি আমার মায়ের চেয়ে সবচেয়ে বেশি দয়ালু, যিনি শফিউল মুজলামিন, যিনি গুনাহগার থেকে কে ক্ষমা করাবেন, যিনি কেয়ামতের দিন উম্মত উম্মতি বা মান উম্মতকে খুঁজবেন, আমি তো এমন দরবারে যাচ্ছি সেখানে সব কিছু সব নিয়ামত সব দরদ আমি সেখানে যাব ইনশাআল্লাহ। আমরা পরবর্তী পর্বের মধ্যে এটা শুনব যে সেখানে যারা যায় আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কেমন অনুগ্রহ করেন, কেমন তাদেরকে দয়া করেন, সেরকম দয়ার বিষয়গুলো ইনশাআল্লাহ আমরা এই অনুষ্ঠানের মধ্যে অপর একটি পর্বের মধ্যে ইনশাআল্লাহ শুনব। আল্লাহ তাআলা আমাদেরকে মদিনায় মুনাব্বারার হাকিকি মোহাব্বত ভালোবাসা আদব শুধু সেখানে নয়, এখানেও যখন দর্শী পড়ি যখনই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণ হয় তখনও যেন একটু তাজিম নিয়ে করি, নামাজ পড়ার সময় ওলামায়ে কেরাম লিখেছেন যখন আত্তাহিয়াত পড়ি তখন যেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাম আসে তখনও যেন রসুল পাক একটু থেমে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে সে সালামটুকু যেন দেয়া হয়, নামাজের মধ্যেও যেন এ তাজিম রাখা হয়। আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, সেই তাজিম আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক এবং এই তাজিমের সদকে আল্লাহ তাআলা আমাদেরকে বেহিসাব মাগফিরাত দান করুক। মাদানী চ্যানেল দেখতে থাকুন, আল্লাহ তাআলা আমাদের সকল আমলকে কবুল করুন। আমিন। বিজাহিন নবীন আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক।